الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদ উপদেশ আল্লাহ রলিগণ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পুনরায় আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের শতোপদেশ। যে যেখান থেকেই আমাদের সাথে আছেন, এ অনুষ্ঠানকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনি। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে, যার মধ্যে থেকে একটি হচ্ছে সৈয়দে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুর পন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে উচিত বেশি বেশি করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা এবং এর অভ্যাস গড়ে তোলা। আজ আমরা যে আল্লাহর ওয়ালির, যে নেক বান্দার, সলেহ বান্দার সৎ উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, তার নাম মোবারক হচ্ছে হযরত সাইয়েদুনা তাউস বিন কিসান রহমতুল্লাহ তাআলা আলী। তিনি একজন তাবিঈ বুজুর্গ, অর্থাৎ অসংখ্য সাহাবায়ে কেরামের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, যার মধ্যে থেকে একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদুনা তাউস বিন কিসান রহমতুল্লাহ তাআলা আলীর ফজিলত অসংখ্য কিতাবে এসেছে, ওনার শান ও মর্যাদাও বয়ান হয়েছে। তিনি খুব নেককার এবং পরিষ্কার এবং খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তো আজ আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল হযরত সাইয়েদুনা তাউস বিন কিসান রহমতুল্লাহ তাআলা আলীর খুব মূল্যবান একটি বাণী সম্পর্কে আলোচনা করব। তো আসুন আমরা শুনি। হযরত সাইয়েদুনা তাউস বিন কিসান রহমতুল্লাহ তাআলা আলী তিনি ইরশাদ করেন, একজন অসুস্থ ব্যক্তিকে তিনি দেখে, যে অসুস্থ ব্যক্তি তার থেকে দোয়ার জন্য আবেদন করেছিলেন, তো সে অসুস্থ ব্যক্তিকে দেখে তিনি তাকে নসিহত করলেন, যা মূলত আমাদের সবার জন্য, তা হচ্ছে তোমরা নিজেই নিজের জন্য দোয়া করো। কেননা যখন কোনো অসহায় ও অসুস্থ ব্যক্তি দোয়া করে, তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখে, অসহায় ব্যক্তিকে দেখে তিনি এভাবে নসিহত করলেন যে অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। মাশাআল্লাহ আজ্জাবাজাল। আমাদের সাথে প্রতিবারের ন্যায় মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন। আমরা এখন ইনশাআল্লাহ আজ্জাবাজাল রিয়াজ আত্তারি ভাই থেকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব। জি রিয়াজ ভাই, এই উক্তির মধ্যে আমাদের জন্য কি মদিনী ফুল রয়েছে যে বলেছেন অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন? কেন অসহায় বা অসুস্থ ব্যক্তির মধ্যে এমন কি ফজিলত যে আল্লাহ তাআলা তাকে এমন মকবুল দান করেছে, তাদের দোয়া কবুল হয়ে থাকে?
বিসমিল্লাহ রহমান রহিম। যে উক্তি আপনি বলেছেন,
জি,
অসহায় শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু যদি এর ফজিলতের দিকে যদি তাকায়,
জি,
তাহলে অসহায় ব্যক্তি আর অসহায় নয়।
সুবহানাল্লাহ।
অসুস্থ ব্যক্তি যখন, মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন নিজেকে অসহায় মনে করে,
জি,
নিজেকে দুর্বল মনে করে। প্রকৃত সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে সে অসহায় নয়,
অসহায়
সে দুর্বল নয়। কেন তার ফজিলত দেখুন, সে যদি দোয়া করে, উনি তাকে উৎসাহ প্রদান করছে রোগী ব্যক্তিকে, তুমি নিজের জন্য নিজেই
দোয়া করো,
কেননা রোগীদের অসহায়দের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে।
সুবহানাল্লাহ।
কিতাবে বর্ণিত আছে, কোন ব্যক্তির অভাব অনটন যদি থাকে,
জি,
তার পরিবার পরিজন তার থেকে খাবার চায়, কিন্তু তার কাছে কোনো সম্বল নেই, তখন বলা হয়েছে ওই সময় আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করে, আল্লাহ তাআলা তাকে অদৃশ্য থেকে রিজিক দান করে।
সুবহানাল্লাহ।
কেন তার দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
কবুল করে থাকে। সুবহানাল্লাহ।
তো অসুস্থ ব্যক্তি,
জি,
যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রোগ বালা মুসিবত রয়েছে, তো স্বাভাবিক ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাদের দরবারেও রোগ উপস্থিত হয়েছে, হাজিরি দিয়েছে।
আচ্ছা, সুবহানাল্লাহ। জি,
তো আসলে নবীরা তো রোগে আক্রান্ত হবে কি, বরং রোগ নিজের কি ভাগ্য পরিবর্তন,
ভাগ্য পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এটি যদি কোনো আজাবি হতো, তাহলে কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নবীদেরকে এই সমস্ত রোগে
আক্রান্ত
করতেন না।
জি,
তো অনেকে যখন অসুস্থ হয়ে পড়ে,
জি,
বা বারংবার অসুস্থ হয়, তখন রোগী নিজেও তার পরিবার পরিজনও বলে থাকে কি বারবার খালি অসুস্থ হতে থাকে, অসুস্থ হতে থাকে। রোগী বলে যে আমার আর সুস্থতা কোনো পথ নেই, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও।
জি,
তো পরিবার পরিজন বলে যে যখন থেকে জন্ম নিয়েছে খালি
অসুস্থই থাকে।
বিবাহিত হয়ে নিজের শ্বশুর বাড়িতে আসলো, এখন শ্বশুর বাড়ির লোক বলে যে যতদিন ধরে আসছে আমাদের ঘরে খালি অসুস্থই থাকে। তো এটি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু যে আক্রান্ত হয়েছে তার এখন করণীয় আছে।
আচ্ছা,
করণীয় হচ্ছে কি, ধৈর্য ধারণ করা। অধৈর্য হলে রোগ তো যাবে না,
জি,
আমি আরোগ্য লাভ করতে পারবোই না, কিন্তু ধৈর্য ধারণ করাতে যে সওয়াব সেটি কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে,
বঞ্চিত হয়ে যাচ্ছে,
হাতছাড়া হয়ে যাচ্ছে।
জি জি জি,
সেই সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। কেননা বলা হয়েছে কোনো ব্যক্তির সত্তার উপর যদি কোনো বালা মুসিবত রোগ চলে আসে, সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ফজিলত। ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিসে মুবারক আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার জন্য আল্লাহর দরবারে একটা স্থান নির্ধারিত রয়েছে, কিন্তু বান্দা নিজের আমলের মাধ্যমে সেই স্থানে পৌঁছাইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বান্দার অপছন্দ হওয়া সত্ত্বেও বিভিন্ন পরীক্ষায় ফেলেন, অসুস্থতা দেন, বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবতে তাদেরকে আক্রান্ত করেন, যাতে নিজের মর্যাদার আসনে তারা পৌঁছাইতে পারে। তো মূলত অসুস্থ হওয়াটাই রোগ বালা, এটা তো এক ধরনের নিয়ামত হয়ে গেল।
রোগী তো সে জানে না,
না
রোগী তো জানে না যে অসুস্থতাকে সে তাকে রোগে কেন আক্রান্ত করা হলো,
কেন আক্রান্ত করা।
আপনি যে হাদিস শরীফ বলেছেন এর রিলেটেড একটি ঘটনা রয়েছে।
আচ্ছা, সুবহানাল্লাহ।
সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ তাআলা
জি
থেকে বর্ণিত, তিনি বলেন দুজন আবিদ
জি
50 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। যখন তারা 50 বছরে উপনীত হলেন,
জি,
শেষের দিকে তাদের মধ্যে একজন আবিদ মারাত্মক রোগে আক্রান্ত হলেন। তো আক্রান্ত হওয়ার পর তিনি আল্লাহ তাআলার দরবারে আহাজারি করে এভাবে ফরিয়াদ করতে লাগলেন, হে আমার পরওয়ারদিগার, আমি এত বছর ধরে ধারাবাহিকভাবে তোমার হুকুম পালন করে এসেছি, মেনেছি, তোমার ইবাদতে মশগুল ছিলাম, তারপরেও তুমি আমাকে রোগে আক্রান্ত করে দিলে,
আল্লাহ,
এর মধ্যে কি হিকমত রয়েছে?
আচ্ছা,
হে আমার মওলা, আমি তো পরীক্ষায় পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তাকে বলে দাও তুমি আমারই প্রদত্ত দয়া ও সাহায্যের মাধ্যমে ইবাদত করার সৌভাগ্য অর্জন করে, বাকি রইল অসুস্থতা আমি তোমাকে আবরারের অর্থাৎ বুজুর্গানের দিনের একটি উচ্চ স্থান রয়েছে, পদবী রয়েছে
আবরার,
সে মর্যাদায় পৌঁছানোর জন্য অসুস্থ করেছি।
সুবহানাল্লাহ,
তোমার পূর্ববর্তী লোকেরা অসুস্থতা ও মুসিবতের প্রত্যাশী ছিল আর আমি তা না চাইতে তোমাকে দান করলাম। তোমার পূর্বের যারা ছিল এরা রোগ বালা মুসিবত চাইতো, যে আমাকে যেন রোগে আক্রান্ত করা হোক, মুসিবত চলে আসুক, যাতে করে আমি যেন পদোন্নতি
করতে পারি,
আমার হয়।
জি,
তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে সে তো চায়নি, বিনা চাওয়াতে আমি তাকে দিয়েছি ওই মর্যাদাতে পৌঁছানোর জন্য। তো আসলে যারা রোগী, যারা রোগে আক্রান্ত রয়েছে, তারা তো জানে না।
না,
আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে আজকে আমরা অনুষ্ঠানের যে উক্তি,
জি,
যে তার দোয়া কবুল হয়। এজন্য বলা হচ্ছে রোগীর সেবার জন্য বা তাকে দেখার জন্য কেউ যদি যায় তাহলে তাকে বলে তুমি আমার জন্য দোয়া করো, তার দোয়া কবুল করা হয়। পক্ষে রোগী যখন মানুষ আক্রান্ত হয় না, সবাইকে বলে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরোগ্য লাভ করি, আমার জন্য দোয়া করবেন আরোগ্য লাভ করি। প্রথমে নিজের জন্য নিজেই দোয়া করো,
নিজে জন্য নিজে
ইয়া আল্লাহ আমাকে তুমি আরোগ্য দান করো,
দান করো
সুস্থতা দান করো, যাতে করে আমি মন লাগিয়ে সঠিক নিয়মে তোমার ইবাদত যেন করতে পারি, নামাজ যেন পড়তে পারি, অন্যান্য ইবাদত যেন
করতে পারি।
আচ্ছা, অসুস্থ যারা হয়ে যায়,
জি,
এর ফজিলত দেখুন, সুস্থতা অবস্থায় সে যা ইবাদত করত, ওই সকল ইবাদত যা
অসুস্থতার কারণে
আক্রান্ত হওয়ার পর, অসুস্থ হয়ে যাওয়ার পর সে ওই সকল ইবাদত করা থেকে বঞ্চিত হলো। যেমন মনে করেন পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ, এটি অসুস্থ থাকুক বা সুস্থ থাকুক পড়তেই হবে,
জি,
স্বজ্ঞানে যারা রয়েছে তাদেরকে ওই অবস্থাতেই নামাজ
পড়তেই হবে,
পড়তে হবে, কোনো প্রকারে এখানে নিষেধ নেই। বাকি মহিলাদের নির্ধারিত একটি সময় রয়েছে যেখানে নামাজ নিষেধ রয়েছে,
জি।
তো কিন্তু অন্যান্য নফল ইবাদত সে করত, তাহাজ্জুদ পড়তো, ইশরাক চাস পড়তো, কোরআনুল কারিমে তিলাওয়াত করতো,
দুরুদ শরীফ
তাহলিল পড়তো, দুরুদ শরীফ পড়তো, ভালো কাজের জন্য হেঁটে বেড়াতো, নেকির দাওয়াত দেওয়ার জন্য বেরোতো। এখন অসুস্থ হয়ে যাওয়ার পর এই সকল কার্যক্রম তার দ্বারা হচ্ছে না,
জি।
তো কিতাবে বর্ণিত রয়েছে অসুস্থ ব্যক্তিকে ওই সকল ইবাদতের সওয়াব দেওয়া হয়
সুবহানাল্লাহ,
যা সুস্থ থাকার অবস্থায় সে আদায় করে।
আল্লাহু আকবার, এটা তো বোনাস হয়ে গেল, এক্সট্রা বোনাস হয়ে গেল অসুস্থ থাকার পরে এই অবস্থা। একটি হাদিসে মোবারকা এরকম একটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণনা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনার প্রকাশ হায়াতে মোবারকায় এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। তখন কেউ বলল যে এই কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যে রোগ বালা মুসিবত ছাড়াই, অসুস্থ হওয়া ছাড়াই সে মৃত্যুবরণ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার প্রতি আফসোস, তুমি কি জানো না যদি আল্লাহ তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন তখন তার গুনাহ ক্ষমা করে দেন।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে কেউ যদি তীব্র জ্বরের মধ্যে বা কোনো রোগের মধ্যে যদি কেউ মারা যায় তো মানুষেরা তার ব্যাপারে সমালোচনা করে, খুব খারাপ অবস্থায় সে মারা গেল, ব্যক্তি মনে হয় ভালো ছিল না বা জীবনে মনে হয় খুব খারাপ কাজ করেছিল তো মৃত্যুর সময় তার এত খারাপ পরিণাম হলো।
আসলে সাধারণ ব্যক্তি যারা আমরা না, আমরা বাহ্যিক বিষয়টিকে দেখি,
জি,
এর পরের যে কি হচ্ছে তার সঙ্গে কত তাকে ইনাম দেওয়া হচ্ছে, প্রতিদান দেওয়া হচ্ছে, তাকে পুরস্কৃত করা হচ্ছে,
জি,
সেই বিষয়টা আমরা তো দেখি না। না দেখার কারণে আমাদের মুখ থেকে সকল কথা বের হয়। মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ তাআলা তিনি লিখেছেন,
জি,
অসুস্থতা অনেক বড় নিয়ামত,
সুবহানাল্লাহ,
এর উপকারিতা অনেক বেশি,
জি।
প্রকাশ্যভাবে যদিও অসুস্থ ব্যক্তির অনেক কষ্ট হয় কিন্তু প্রকৃত পক্ষে এর মধ্যে প্রশান্তি ও কল্যাণের বড় ভাণ্ডার অর্জিত হয়,
সুবহানাল্লাহ।
প্রকাশ্যভাবে দেখা যায় যে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য হয় না, কিন্তু প্রকৃত বলা হচ্ছে এটি প্রশান্তির মাধ্যম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো বান্দা থেকে যদি রাজি হয়,
জি,
তাহলে তার প্রতিদান কি?
আল্লাহু আকবার, সবচেয়ে বড় প্রতিদান তো এটাই।
বলা হয়েছে যে কোনো মুসিবত অভাবগ্রস্ত, যা সে দুনিয়াতে অনেক কষ্ট করেছে, এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর পর যখন জিজ্ঞেস করা হবে তুমি কি পৃথিবীতে,
জি,
মুসিবতে, তারপরে আপনার অভাবে,
রোগে,
কষ্টে পতিত ছিলে, তখন সে বলবে না আমি তো অনেক আরামে ছিলাম।
আচ্ছা,
অর্থাৎ জান্নাতের নেয়ামত এমন সব কিছু ভুলে যাবে। আচ্ছা, যারা দুনিয়াতে অনেক আরাম আয়েশে দিন অতিবাহিত করেছে, কষ্টকে দেখেও নাই, কোনো মুসিবতে লিপ্ত হয় না, একে যখন জাহান্নাম থেকে ঘুরিয়ে জিজ্ঞেস করা হবে তখন সে বলবে সবচেয়ে বড় মুসিবতে আমিই ছিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রতিদান রেখেছেন, এই প্রতিদান এত বড় নেয়ামত যা বান্দার চাওয়া পাওয়া এটাই সবচেয়ে বড়। এর মধ্যে প্রতিদান কি? আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দেন, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়।
আর কোরআন শরীফের মধ্যে এসে চরিদওয়ানু মিনাল্লাহি আকবার,
সুবহানাল্লাহ, যে
আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত,
সবচেয়ে বড় নিয়ামত। এবং রোগ এর মধ্যে যারা আক্রান্ত হয়ে মারা যায় যে আপনি বললেন,
জি,
তো এর ফজিলত রয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পেটের অসুস্থতার কারণে মারা গেল তার কবরের আজাব হবে না। পেটের অসুস্থতার কারণে মারা যদি যায় তাহলে তার কবরে
আজাব, কত বড় একটি নিয়ামত।
মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তাআলা এই হাদিসে ব্যাখ্যা করে তিনি মিরআতের মধ্যে লিখেছেন, পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী কবরের আজাব থেকে মুক্তি পাবে, কেননা সে দুনিয়ার মধ্যে এই রোগের কারণে অনেক কষ্টের শিকার হয়েছে, আর এই কষ্টটা কবরের কষ্ট দূরকারী হয়ে যায়।
আল্লাহ,
তো পেটের কষ্টে মারা গেল, কবরের কষ্ট থেকে বেঁচে গেল। এমনিভাবে কিছু মৃত্যু এমন রয়েছে রোগের কারণে, ওই রোগে যদি সে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। যেমন বলা হয়েছে পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী,
আচ্ছা,
তারপরে বলা হয়েছে নিউমোনিয়ায় মৃত্যুবরণকারী, ফুসফুসের ক্ষত হয়ে যায় এবং মুখ থেকে রক্ত আসতে থাকে, এই রোগেও মৃত্যুবরণকারী।
এরা শহীদের মর্যাদা পায়,
এরা শহীদের মর্যাদা পায়। জ্বরে মৃত্যুবরণকারী, জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, তাদের জন্য শহীদের মর্যাদা রয়েছে।
সুবহানাল্লাহ।
মির্গি রোগে মৃত্যুবরণকারী,
আচ্ছা,
যদি মারা যায় সেও শহীদের মর্যাদা পাবে।
পাবে, আচ্ছা।
যে রোগাক্রান্ত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন 40 বার বলে, আর সে যদি ওই রোগেই মারা যায় তবে সে শহীদ, আর সে যদি সুস্থ হয়ে যায় তবে তার ক্ষমা হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
দুই দিকে ফজিলত রয়েছে। কোন রোগী ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই অজিফাটি 40 বার যদি পড়ে,
জি,
ওই রোগে যদি মারা যায় শহীদি মর্যাদা, আর যদি সুস্থ হয়ে যায় তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আসলে সৌভাগ্যের বিষয়। পূর্বে আমরা শুনেছি যে পদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মর্যাদা তাকে দিতে চাচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য যে মর্যাদা রেখেছে সে নিজের আমলের মাধ্যমে সে পর্যন্ত পৌঁছে যায়নি।
জি,
বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে রোগে আক্রান্ত করে তাকে ওই পদে আসীন করে দেন।
এটা
তো বান্দার জন্য অনেক কল্যাণ করে,
খুব কল্যাণ। হাদিসে মুবারাকাতে এসেছে মুসলিম শরীফে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীর নিকট তাশরিফ নিয়ে গেলেন, আর জিজ্ঞাসা করলেন তোমার কি হইলো, তুমি কেন কাঁপছো? তিনি কম্পন করছিলেন ওনার শরীরে। তিনি উত্তরে আরজ করলেন, আমার জ্বর এসেছে, আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমার বরকত, এতে বরকত না দিক, এ জ্বর তাড়াতাড়ি যেন সরে যায়। তো এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জ্বরকে মন্দ বলো না, কারণ এটা বান্দার গুনাহগুলোকে এভাবে দূর করে যেভাবে ভাটটি লোহা থেকে মরিচাকে দূর করে দেয়।
সুবহানাল্লাহ।
তো মুফতি আহমদ ইয়াখান নাইমি রহমাতুল্লাহ তাআলা মিরাতুল মানাজির মধ্যে, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, এই হাদিসের তিনি ব্যাখ্যা মাশাআল্লাহ করে গিয়েছেন। তিনি বলেছেন অসুস্থতা এক বা দুই অঙ্গে হয়ে থাকে, কিন্তু জ্বর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি শিরায় প্রভাব ফেলে। এই কারণে এটা জ্বর সম্পূর্ণ শরীরের ভুল ত্রুটি ও গুনাহসমূহকে ক্ষমা করিয়ে দেবে। অর্থাৎ যখন মানুষের কোনো রোগ হয়, তার লিভারে হয় বা কিডনিতে হয় বা হাতে হয় পায়ে হয় ব্রেনে হয়, এক একটা অঙ্গত হয়, কিন্তু জ্বর এমন একটা রোগ তার সম্পূর্ণ শরীর
শিরায়
উপশিরায় প্রত্যেকটি স্থানে তার গরম হয়ে যায়, তার কষ্ট হয়। তো এই জন্য জ্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত হিসেবে বিবেচিত হয়েছে, এবং এর কারণে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের গুনাহকেও মাফ করে দিবেন।
যে রেওয়ায়েত আপনি বলতেছিলেন, তো একটু খেয়াল আসলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ক্ষমতা দান করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে মানুষ জ্বরে আক্রান্ত হয় তার গুনাহ ঝরে যায় সেটিও জানেন,
আচ্ছা, জি
বলেছেন, ফজিলত বয়ান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য রহমত স্বরূপ,
জি,
রহমত বাণী আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা করুক,
আমিন আমিন,
মাগফিরাত দান করুক,
আমিন।
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই রোগের ফজিলত বলেছেন।
সুবহানাল্লাহ, জি।
মানে যখন রোগে আক্রান্ত হয়ে যায়, কিছু রোগের ফজিলত আছে, কিছু রোগীর ফজিলত আছে,
জি,
রোগ রোগীর মধ্যে
ফজিলত,
যারা আক্রান্ত হয় তাকে রোগী বলা হয়,
জি।
তো জ্বর এক প্রকারের রোগ, কিন্তু তার ফজিলত একে মন্দ বলো না,
মন্দ বলো না,
কারণ কি, এই জন্য রোগ জ্বরে যারা আক্রান্ত হয় ওই রোগীর এমন ভাবে গুনাহ ঝরে যায় যেভাবে বৃক্ষ থেকে পাতা ঝরে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রোগীর ফজিলত আসছে কি, কোন রোগীর ফজিলত, যারা আহ উ ই করতেই থাকে সারাদিন,
জি জি।
তো এই সকল রোগীর কোনো ফজিলত নেই, কেন, সে ধৈর্য ধারণ করেনি,
ধৈর্য হারা হয়ে গেল,
ধৈর্য হারা হয়ে গেল। ধৈর্য ধারণ করতে হবে, মাথা ব্যথা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে, পেট ব্যথা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, যেখানে আমি গিয়ে চিকিৎসা করাবো, ডাক্তারের কাছে গিয়ে রোগ তো বলতেই হবে,
অবশ্যই
এটি এখানে প্রয়োজন।
প্রয়োজন
বিনা প্রয়োজনে বলা আমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার পেট ব্যথা, তো বলার কারণে আমার পেট ব্যথা কিন্তু যায়নি,
না
মাথা ব্যথা যায়নি, কিন্তু একটি বিষয় চলে গিয়েছে, সেটি হচ্ছে ধৈর্যের কারণে যে সওয়াব। রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা এক ব্যক্তিকে দেখলেন, সে সাদা রঙের পট্টি
জি
লাগিয়ে ছিল।
আচ্ছা,
তো তিনি বলেন যে এই পট্টি কেন লাগিয়েছ? তো সে ব্যক্তি বলল আমার মাথায় খুব ব্যথা।
আচ্ছা,
তো রাবিয়া বাসরিয়া বললেন যে তোমার আজকে মাথা ব্যথা হয়েছে, তুমি সাদা রঙের পট্টি লাগিয়েছ, যখন তুমি সুস্থ থাকো তাহলে কোন রঙের পট্টি ব্যবহার কর?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নসিহত ছিল!
যখন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, তুমি কাউকে দেখাচ্ছ না, বলছো না,
না
আর মাত্র মাথা ব্যথা তুমি পট্টি লাগিয়ে মানুষকে বোঝাচ্ছ যে আমার মাথায় ব্যথা রয়েছে, এর মানে এটা না যে আমরা চিকিৎসা করাবো না, চিকিৎসা করাবো, কিন্তু আমাদের অবস্থা কেমন থাকতে হবে। অনেক লোক এমন রয়েছে নর্মালি অসুস্থ থাকে, কিন্তু বলার সময় এমন ভাবে বলে,
এক ঘন্টা ডিফ পুরো
এমন ভাবে বলার তার ভঙ্গি হয়, মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বড়
কষ্টতার,
কষ্টতার এবং সবচাইতে ভয়ঙ্কর রোগী সেই।
আল্লাহ আল্লাহ,
মানে যত রোগ সব রোগ তার কাছে রয়েছে।
জি,
আলা হযরত রহমাতুল্লাহ তাআলা এই ব্যাপারে নিষেধ করেছেন, বাড়িয়ে কথা বলা,
বাড়িয়ে
হয় সামান্য কিন্তু বলা হয় পেট ব্যথা, ভাই আমার পুরো শরীরের ব্যথা,
আল্লাহ,
অথচ এক জায়গায় ব্যথা, পুরো শরীরে ব্যথা। তো বলা হয়েছে যদি নাও থাকে, হয়তো বা দোয়া কবুলের সময় যদি থাকে, তাহলে পুরো শরীরে ব্যথা হয়ে যাওয়ার আশঙ্কা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো এই জন্য রোগসমূহ বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা জরুরি, এবং ভেবে চিন্তে কোথায় বলতে হবে কোথায় বলতে হবে না এটিও জানা জরুরি। হ্যাঁ, আমি কোনো আল্লাহওয়ালাদের দরবারে দোয়া চাওয়ার জন্য যদি বলি আমি অসুস্থ আমার জন্য দোয়া করে দেন, এখানে একটি প্রয়োজন, ডাক্তারের কাছে গেলাম আমার জন্য দোয়া করে দিন, সেখানে প্রয়োজন, কিন্তু বিনা প্রয়োজনে মানুষদেরকে বলা আমি অসুস্থ, আমার অভাব, আমার সেই, আমার এই, তো এরকম করা উচিত নয়। এবং আমি যদি অসুস্থ হয়ে পড়ি, অভাবে এসে যায়, তাহলে প্রথমে নিজের জন্যই দোয়া করা উচিত, যা বলা হয়েছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো এর দ্বারা বোঝা যায় যারা অসুস্থ হয়, রোগে আক্রান্ত হয়, তারা যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য প্রতিদান রেখেছেন। এবং অন্যান্য যারা রয়েছে, দেখা যায় যে কোনো আলিমের কাছে গিয়ে বা আল্লাহর নেককার বান্দাদের কাছে গিয়ে দোয়া প্রার্থনা করা চাওয়া, সেখানে গিয়ে যদি বলে আমি অসুস্থ আমার জন্য দোয়া করে দেন, এটি
আলাদা বিষয়,
প্রয়োজন রয়েছে। ডাক্তারের কাছে গিয়ে বলবে যে আমি অসুস্থ চিকিৎসা করানোর জন্য, সেটি আলাদা বিষয়, কিন্তু বিনা প্রয়োজনে মানুষদেরকে বলা সমাধান হবে না। সমাধান তারই মাঝে রয়েছে, সেটি হচ্ছে যা উক্তিতে বললেন যে রোগে আক্রান্ত ব্যক্তি বা অসহায় ব্যক্তি নিজের জন্যই প্রথমে যদি দোয়া করে, আল্লাহ আমার এই রোগ রয়েছে, আমার এই মুসিবত রয়েছে, তাহলে তার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবে। সে তার দোয়া কবুল করবেন, সে অন্যের জন্যও দোয়া করতে
পারবে।
এই জন্য বলা হয়েছে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তাকে নিজের জন্য দোয়াও করানো উচিত, কেননা তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে।
দর্শক বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা খুব সুন্দর একটি উক্তি হযরত সাইয়েদুনা তাউস বিন কিসান রহমাতুল্লাহ তাআলার খুব সুন্দর একটি উক্তি সম্পর্কে বিস্তারিতভাবে নির্ধারিত সময় আমরা আলোচনা শুনেছি। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপর মুসলমান ভাইয়ের নিকটে পৌঁছানোর তৌফিক দান করুক। আসুন, আমাদের সময় একেবারে শেষের দিকে, তো আমরা শেষবারের ন্যায় সে একটি পুনরায় শ্রবণ করি। হযরত সাইয়েদুনা তাউস বিন কিসান রহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা নিজেই নিজের জন্য দোয়া করো, অর্থাৎ অসুস্থ ব্যক্তি অসহায় ব্যক্তির জন্য বলা হচ্ছে নিজেই নিজের জন্য দোয়া করো, কেননা যখন কোনো অসহায় ও অসুস্থ ব্যক্তি দোয়া করে তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আমাদের মুসিবতে বা অসুস্থতায় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, দোয়া করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
الأمر بالمعروف والنهي عن المنكر دিয়েছেন এই সদুপদেশ আল্লাহর লিগন।